বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 17 ফেব্রুয়ারি, 4 ফাল্গুন এবং ফার্সি 28 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাথমিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইসরায়েল ও সৌদি আরবের সমর্থনে গণ আন্দোলন দমন অব্যাহত, বাহরাইনে 2000-এর বেশি রাজনৈতিক বন্দীর অবস্থা আশঙ্কাজনক। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি মুখোমুখি কর্মসূচি বাড়ছে, বিষয়টি নিয়ে সাধারণ নাগরিক সহ বিশ্লেষক মহল উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। তারপর থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা, প্রান্তিক আয়োজনে সাপ্তাহিক সাক্ষাৎকারের অনুষ্ঠান আলাপন। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, সিরিয়ার সাম্প্রতিক ভূমিকম্পে দুর্গত মানুষদের ত্রাণ ও উদ্ধার কাজে পশ্চিমা দেশগুলোর অমানবিক আচরণের তীব্র সমালোচনা করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় জনতার বিপুল অংশগ্রহণে শত্রুর হিসাব নিকাশ ব্যর্থ প্রমাণিত হয়েছে হিজবুল্লাহ নেতার মন্তব্য। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, 25 নেতাকর্মী আহত। এবং ভারতের বিজেপি শাসিত হরিয়ানা রাজ্য দুজন মুসলিম যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে হিন্দুত্ববাদীরা, পুলিশের যোগসাজশের অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় আবারও পশ্চিমা দেশগুলোর অমানবিক আচরণ স্পষ্ট হয়ে উঠেছে। তেহরানের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম অল মুসলিমিন মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী আজ নামাজ পূর্ব খুতবায় ওই মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা এবং ইউরোপীয়দের নিষ্ঠুর নিষেধাজ্ঞা সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের কাছে সাহায্য পৌঁছানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশিষ্ট এই আলেম বলেন, তুরস্ক ও সিরিয়ায় যে ভূমিকম্প হয়েছিল তা ছিল ভয়াবহ এক মানবিক বিপর্যয়। আমেরিকা ও ইউরোপ ওই বিপর্যয়ে তাদের নৈতিক অধপতনের পরিচয় দিয়েছে, তাদের ভেতরটা যে কতটা নোংরা নিষেধাজ্ঞা তুলে না নিয়ে সেই পরিচয় দিয়েছে তারা। গত 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চল এবং সিরিয়ার উত্তরাঞ্চলে দুটি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ওই দুটি ভয়াবহ ভূমিকম্পের মাত্রা ছিল 7.5 এবং 7.8। ওই ভূমিকম্পে 44,000 মানুষ নিহত হয়েছে।
আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার যে বিপজ্জনক অশুভ পরিকল্পনা গ্রহণ করেছে সে ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছে ইরান। আমেরিকা ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা PGCC ইরানের বিরুদ্ধে এক যৌথ বিবৃতি প্রকাশ করার পর তার প্রতিক্রিয়ায় এই সতর্কবাণী উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে PGCC-র সদর দপ্তরে এই সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন কর্মকর্তাদের নিয়ে গঠিত ওয়ার্কিং গ্রুপ অন ইরানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং পরমাণু অস্ত্রের উস্কানি দেওয়ার দায়ে অভিযুক্ত করা হয়। নাসের কানিয়ানি এসব অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে বলেন, মার্কিন সরকার দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ ও বিদ্বেষ উস্কে দেওয়ার যে চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের একজন নেতা ইরানে অবস্থান করছে বলে আমেরিকা যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তাঁর দেশের সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম জুড়ে দেওয়া সম্পূর্ণ হাস্যকর ও অর্থহীন। তিনি আরও বলেছেন, যারা আল কায়দা ও দায়েশ বা আইএস সৃষ্টি করেছে তারাই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস গত বুধবার অভিযোগ করেন, আল কায়দা নেটওয়ার্কের নতুন নেতা সেইফ আল আদেল ইরানে অবস্থান করছেন। তার ওই ভিত্তিহীন অভিযোগের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার পোস্টে লিখেছেন, আমি হোয়াইট হাউসকে ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার ব্যর্থ খেলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। ইরানের সঙ্গে আল কায়দার নাম জুড়ে দেওয়া সম্পূর্ণ হাস্যকর ও অর্থহীন। যারা আল কায়দা ও আইএস সৃষ্টি করেছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার দায় তাদেরকেই নিতে হবে। ইরানের ইসলামী বিপ্লবের 44তম বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় কোটি কোটি মানুষের উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, ইরানের ইসলামী শাসন ব্যবস্থার দিন শেষ হয়ে এসেছে বলে যারা প্রচারণা চালায় বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় তাদের সেই প্রচারণার অসারতা প্রমাণিত হয়েছে। তিনি লেবাননের রাজধানী বৈরুতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন। সৈয়দ নাসরুল্লাহ বলেন, গত 11 ফেব্রুয়ারি বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় সারা ইরানে যে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছে তার কোনো চিত্র পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়নি। অথচ এই গণমাধ্যমগুলোই এর আগে ইরানের মুষ্টিমেয় কিছু মানুষের দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টার খবর ফলাও করে প্রচার করেছে। হিজবুল্লাহর মহাসচিব বলেন, যারা এতদিন বলে আসছিল যে ইরানের ইসলামী সরকার ব্যবস্থার দিন শেষ হয়ে এসেছে তাদের হিসাব নিকাশ ভুল প্রমাণিত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আজ দুপুরে ছাত্র অধিকার পরিষদের 5ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতাদের উপর কয়েক দফা হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকায় ছাত্র অধিকার পরিষদের 5ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসা নেতাকর্মীদের উপর এই হামলার ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবের বরাত দিয়ে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের আয়োজন চলছিল, সেখানে হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব সহ অন্তত 25 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে TSC-তে আয়োজন করছিল, ঠিক তখনই সেখানে অবস্থান নেয় ছাত্রলীগ। ছাত্র অধিকারের নেতাকর্মীরা সেখানে এলে পাল্টা স্লোগান দিতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এভাবেই 10-15 মিনিট চলার পর ছাত্র অধিকার পরিষদ স্থান ত্যাগ করতে চাইলে মারধর শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে TSC গেটে, পরে ডাস চত্বর এবং মিলন চত্বরে ছাত্র অধিকারের উপর হামলা চালায় ছাত্রলীগ। ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে TSC-তে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয় ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব থেকে। তবে ছাত্র অধিকারের প্রোগ্রামে বিশৃঙ্খলা তৈরি করলেও মারধরের কোনো নির্দেশনা দেওয়া ছিল না। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কলকাতায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়াতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের 30টি সংগঠন। এর পাশাপাশি মিছিল করে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও হাতে নিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে মহার্ঘ ভাতার হারের ঘাটতি রয়েছে তা অবিলম্বে পূরণ করারও দাবি তুলেছেন আন্দোলনকারীরা। আজ বিধানসভা অভিযানের কর্মসূচিতে প্রতিবাদ মিছিল বিধানসভা চত্বরে যাওয়ার আগেই ধর্মতলার কাছে আটকে দেয় পুলিশ। এদিকে ভারতের বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে দুজন মুসলিম যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। বজরং দলের একদল উগ্র সন্ত্রাসী ওই দুই মুসলিম যুবককে তাদের গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে হত্যা করে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত হরিয়ানায় 35 বছর বয়সী জুনায়েদ ও 28 বছর বয়সী নাসির নামে দুজন মুসলিম যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা করার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ, পুলিশ জুনায়েদ ও নাসিরের বোলেরো গাড়িতে ধাক্কা দিয়ে ধরেছিল। এরপরে তাদেরকে অর্ধমৃত অবস্থায় বজরং দলের মনু মানেশ্বর এবং তার সঙ্গীদের কাছে হস্তান্তর করা হয়। গরু পাচারের সন্দেহে বোলেরো গাড়ি সহ দুজনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে তারা। বৃহস্পতিবার ভিওয়ানির লোহারু গ্রামের কাছে তাদের লাশ পাওয়া যায়। পরিবারের অভিযোগ, ঘটনার সময় ফিরোজপুর ঝিকরার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির টিম সেখানে উপস্থিত ছিল। অন্যদিকে পরিবারের অভিযোগ মিথ্যা বলে খারিজ করে দিয়েছে পুলিশ। নিহত জুনায়েদ ও নাসির দুজনেই রাজস্থানের ভরপুর জেলার ঘাটমিকা গ্রামের বাসিন্দা। এই গ্রামটি হরিয়ানা সীমান্তের কাছে। ভিওয়ানি এবং রাজস্থানের ভরতপুর জেলা পুলিশ তদন্তে নিযুক্ত রয়েছে। দুজনের কঙ্কালের নমুনা নেওয়া হয়েছে এবং ডিএনএ টেস্ট করা হচ্ছে। হরিয়ানা সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, হরিয়ানা এখন ঘৃণার কারখানা বানানো হচ্ছে। মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি এক বার্তায় বলেছেন, হরিয়ানায় গোরক্ষকদের নামে একটি সংগঠিত চক্র জুনায়েদ ও নাসিরকে হত্যা করেছে। গত বৃহস্পতিবার হরিয়ানার ভিওয়ানির লোহারুতে একটি বোলেরো গাড়িতে নাসির এবং জুনায়েদ উভয়ের লাশ কঙ্কাল হিসেবে পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে উগ্র হিন্দুত্ববাদী বজরং দল এবং হরিয়ানা পুলিশের ফিরোজপুর ঝিরকার সিআই এর বিরুদ্ধে তাদের দুজনকে হত্যার অভিযোগ আনলেও বজরং দল এবং পুলিশ উভয়ে ওই অভিযোগ স্বীকার করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনি বন্দী আন্দোলন সিদ্ধান্ত নিয়েছে আজ জুমার নামাজের পর তারা কারাগারগুলোতে ধর্মঘট করবে। ফিলিস্তিনি সূত্রগুলোর পরিসংখ্যান অনুযায়ী ইহুদিবাদী সরকারের কারাগারে প্রায় 4,500 বন্দী রয়েছে। এদের মধ্যে 131 জন মহিলা বন্দী এবং 175 জন শিশু রয়েছে। আরও 700 জনেরও বেশি অস্থায়ী বন্দী রয়েছে যাদেরকে সাময়িকভাবে গ্রেপ্তার করা হয়েছিল। ইহুদিবাদী ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে বর্ণবাদী সেনাদের শত্রুতামূলক অত্যাচার অব্যাহত রয়েছে। আল মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, ফিলিস্তিনি প্রিজনার্স মুভমেন্টের ইমার্জেন্সি কমিটি ঘোষণা করে তাদের বন্দীরা আজ জুমার নামাজের পর সব কারাগারে ধর্মঘট করবে এবং সতর্ক অবস্থায় থাকবে। ফিলিস্তিনি আল আসির ক্লাব জানিয়েছে, প্রিজনার্স মুভমেন্টের এই কর্মসূচি ইহুদিবাদী শাসকদের কারা প্রশাসনের ভয়াবহ হুমকি এবং জালবো কারাগারে বন্দীদের অধিকার লঙ্ঘনের প্রতিক্রিয়ায় পালন করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, বিশ্বের 5টি উদীয়মান অর্থনীতি দেশকে নিয়ে গঠিত সংস্থার ব্রিক্সে যোগ দেওয়ার জন্য তার দেশ যে আগ্রহ দেখিয়েছিল তাকে স্বাগত জানিয়েছে চীন। তিন দিনের রাষ্ট্রীয় চীন সফর শেষে তেহরানে ফিরে বৃহস্পতিবার নিজের সফর সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং দেওয়ার সময় একথা জানান রাইসি। তিনি বলেন, বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আমরা ব্রিক্সে ইরানকে সদস্যপদ দেওয়া যায় কিনা তা নিয়ে কথা বলেছি। আমরা চীনা কর্মকর্তাদের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা কার্যকর ভূমিকা রাখছি। এখন আমাদেরকে অর্থনৈতিক ও বাণিজ্যিক অঙ্গনেও একই ধরনের ভূমিকা রাখতে হবে। রাইসি বলেন, বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ চীন এশিয়া মহাদেশে সামনের সারির ভূমিকা পালন করছে। তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, ইরানের প্রেসিডেন্টের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যে কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিগত বছরগুলোতে ইরান এবং চীন তিনটি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ব্যাপক প্রসারিত করেছে। ক্ষেত্রগুলো হল আর্থ রাজনৈতিক, নিরাপত্তা প্রতিরক্ষা এবং কৌশলগত ভূ রাজনৈতিক। চীনা রাষ্ট্রদূত চং হুয়া বলেন, এইসব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুদেশের মধ্যে ২৫ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি তাই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় আমন্ত্রণে গত মঙ্গলবার বেইজিং সফর করেন বলে জানান চং হুয়া। তিনি একটি নোটে লিখেছেন, এই সফর চীন ও ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে কার্যকরভাবে একটি নয়া স্তরে উন্নীত করবে। দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রেসিডেন্ট রাইসির চীন সফর শক্তিশালী উদ্দীপনার সৃষ্টি করা সহ নতুন এক অধ্যায়ের সূচনা করবে বলে তিনি মন্তব্য করেন। ইরানের তেল খাতে ৪,০০০ কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের তেলমন্ত্রী আহমদ আসাদজাদে এ খবর জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সাম্প্রতিক বেইজিং সফরে এই প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, তেল ও গ্যাসের ভাণ্ডারের উপর দাঁড়িয়ে আছে ইরান। ইরানের এই সেক্টরে বিনিয়োগের জন্য চীনের সামনে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। তেলমন্ত্রী বলেন, চীনকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মিথানল থেকে ওলেফিন উৎপাদনের বেশ কয়েকটি ইউনিট তৈরি এবং দক্ষিণ ইরানে কয়েকটি তেল শোধনাগার নির্মাণ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাহরাইনে স্বৈর সরকারের বিরুদ্ধে শুরু হওয়া গণ আন্দোলন ১৩তম বছরে গিয়ে পড়ল। ২০০০-এরও বেশি রাজনৈতিক বন্দী কঠিন পরিস্থিতিতে রয়েছে এবং আলে খলিফা সরকারের নির্যাতনের শিকার হচ্ছে বলে জানা গেছে। এই সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
বাহরাইনে ২০০০-এরও বেশি রাজনৈতিক বন্দী কঠিন পরিস্থিতিতে রয়েছে এবং আলে খলিফা সরকারের মাধ্যমে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। বাহরাইনে স্বৈর সরকারের বিরুদ্ধে শুরু হওয়া গণ আন্দোলন গত ১৪ ফেব্রুয়ারি ১৩তম বছরে গিয়ে পড়ল। সৌদি আরব ও ইহুদিবাদী ইসরায়েলের সরাসরি সহায়তায় আলে খলিফা সরকার গত ১২ বছর ধরে দেশটির জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ কঠোরভাবে দমন করে আসছে। সৌদি সমর্থনপুষ্ট বাহরাইনের নিরাপত্তা বাহিনীর হামলা ও নির্যাতনে এ পর্যন্ত ২০০-এরও বেশি বাহরাইনের নাগরিক শহীদ এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এছাড়া ২০,০০০-এর বেশি আন্দোলনকারী বিনা বিচারে জেলখানায় আটক রয়েছে। রিপোর্টে বলা হয়েছে বর্তমানে ৫,০০০ রাজনৈতিক বন্দী বিভিন্ন জেলখানায় আটক রয়েছে, যাদের মধ্যে ২,০০০-এর বেশি বন্দীর অবস্থা আশঙ্কাজনক এবং তারা মানবেতর দিনাতিপাত করছে। বাহরাইনের মানবাধিকার কর্মী ইবতেসাম আল সাইক বলেছেন, ২,০০০-এর বেশি রাজনৈতিক বন্দীর অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। বাহরাইনের জেলখানাগুলোতে অনেক বছর ধরে রাজনৈতিক বন্দী আটক থাকলেও তাদের ব্যাপারে আদালত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি বা বিচার হয়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হলেও এখন পর্যন্ত সরকার তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। বাহরাইনের জেলখানায় আটক বন্দীদের মধ্যে 18 বছরের কম বয়সী শিশুও রয়েছে। ফলে এসব শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের আটক করার উদ্দেশ্য হচ্ছে তাদের পরিবারে আতঙ্ক সৃষ্টি করা এবং তারা যেন সরকার বিরোধী আন্দোলনে অংশ না নেয় সেজন্য চাপ সৃষ্টি করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক বন্দীদের অন্তত 26 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তাদেরকে এমন সময় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে যখন অভিযোগ রয়েছে নির্যাতন চালিয়ে জোর করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে, যা কিনা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনেরও বরখেলাফ। বিষয়ের ব্যাপার হচ্ছে বাহরাইনের জনগণের উপর সরকার সীমাহীন নির্যাতন চালালেও মানবাধিকারের দাবিদার পাশ্চাত্যের সরকারগুলো এ ব্যাপারে টু শব্দটিও করছে না, ফলে গণ আন্দোলন দমনে সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখোমুখি কর্মসূচি বেড়েই চলেছে, এতে উদ্বিগ্ন নাগরিকসহ বিশ্লেষক মহল। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
দেশের বড় দুটি রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি আবারও মুখোমুখি কর্মসূচিতে। নিত্যপণ্যের দাম কমানো এবং 10 দফার ভিত্তিতে চলমান গণ আন্দোলনের যুগপথ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও সমমনা দলগুলো আজ শুক্রবার পদযাত্রা করে রাজধানী ঢাকায়। এদিকে বিএনপি জামাতের সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান করে সরকারি দল আওয়ামী লীগ। কর্মসূচি ঘিরে দুদলের ব্যাপক শোডাউনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির প্রমাণ দেওয়ার চেষ্টায় উদ্বিগ্ন রাজনৈতিক বিশ্লেষক মহল আর দুশ্চিন্তায় সাধারণ মানুষ। এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার মনে করেন,
আমরা যখন ঢাকায় কর্মসূচি ডাকি আওয়ামী লীগ ঢাকায় কর্মসূচি ডাকে, আমরা বিভাগে কর্মসূচি ডাকি আওয়ামী লীগ কর্মসূচি বিভাগে ডাকে। অর্থাৎ আমাদের পিছনে পিছনে হেঁটে হেঁটে আওয়ামী লীগ এখন রাজনীতি করছে। আমি রাজনীতি শিখাচ্ছি তাদেরকে আমরা তা বলছি না, কিন্তু তারা আমাদের পিছনে পিছনে হেঁটে, এটার অর্থটা কি?
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ মনে করেন, বিএনপির রাজনৈতিক আগুন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ বেশি আতঙ্কিত থাকে।
জনগণের জানমালের নিরাপত্তার জন্য মাটি থাকবে, এটাই আমাদের সিদ্ধান্ত। এবং আপনারা জানেন যে বিএনপি গত 1 দশকের বেশি সময়ে তারা বাংলাদেশে কি কি নাশকতা করেছে, মনে হচ্ছে 2013-14 সালে আন্দোলন সংগ্রামের নামে তারা ব্যাপক নাশকতা, বিশেষ করে পেট্রোল বা অগ্নিসন্ত্রাস করেছিল।
এদিকে সিপিপির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তাদের রাজনৈতিক ধৃষ্টতার ফসল হচ্ছে আজকের এ ধরনের পরিস্থিতি। তাদের সৃষ্ট পথকে আরো নৃশংস করেছে বর্তমান ক্ষমতাসীনরা। মূলত প্রধান দুই রাজনৈতিক দলের অগণতান্ত্রিক চর্চার কারণেই দেশের রাজনীতির এমন দুরবস্থা বলে মনে করেন এই বাম নেতা। তবে পরিস্থিতি উন্নয়নে অবশ্যই সরকারি দলকে ভূমিকা পালনের আহ্বান জানান সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স।
অতীতে এ ধরনের ধারাবাহিকতা বিএনপি যেটা করেছে আজকে সেটা আওয়ামী লীগ হয়তো আরো খারাপ ভাবে করছে। এই পাল্টাপাল্টি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা যেমন তুলে ধরে এবং পুরো রাজনীতিতে একটা ক্ষতিকর উপাদান হিসেবে সামনে চলে আসে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক আয়োজন সুন্দর জীবন।
সুন্দর জীবন
প্রিয় শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত আসরে আমরা দায়িত্বশীলতা ও কর্তব্য পরায়ণতা নিয়ে খানিকটা আলোচনা করেছি, আজকের আসরে আরও আলোচনা করার চেষ্টা করব। আজকের আসর পরিবেশনায় রয়েছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি আপনারা এই আলোচনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব সঠিক ও যথাযথভাবে পালন করাকেই দায়িত্বশীলতা ও কর্তব্য পরায়ণতা বলা হয়। তবে সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে চাইলে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা জরুরি। আপনি যদি আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন, অর্থাৎ আপনার দায়িত্ব কী তা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি তা সুচারুভাবে পালন করতে সক্ষম হবেন। মানুষ যেহেতু সামাজিক জীব, সেহেতু তাকে কোনো না কোনো সমাজে বসবাস করতেই হয়। আর প্রতিটি সমাজেরই কিছু রীতিনীতি ও আইনকানুন থাকবেই। সমাজের সদস্য হিসেবে সামাজিক রীতিনীতি মেনে চলাও দায়িত্বশীলতার পরিচায়ক। আপনি যখন গাড়ি চালান, তখন আপনাকে ট্রাফিক আইন মেনেই গাড়ি চালাতে হবে। আপনি যদি ট্রাফিক আইন না মেনে আপনার ইচ্ছা মতো রাস্তায় গাড়ি চালাতে থাকেন, তাহলে আপনি আপনার দায়িত্বকে অবহেলা করছেন। খুব সাধারণ একটা বিষয়, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখনও একজন পথচারী হিসেবে আপনার উপর কিছু দায়িত্ব বর্তায়। আপনি যেন তেনভাবে রাস্তায় হাঁটলে অন্যের চলাচলে সমস্যা হতে পারে, আপনি অন্য পথচারীকে ধাক্কা দিয়ে চলে যেতে পারেন না, অথবা আপনি কলা খেয়ে কলার খোসা বা আবর্জনা রাস্তায় ফেলে দিতে পারেন না।
আমাদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে অথবা সময় অতিবাহিত করতে কোনো না কোনো পেশা বা চাকরির সঙ্গে জড়িত থাকতে হয়। প্রতিটি পেশারই কিছু বিধিবিধান রয়েছে। যে পেশায় বা চাকরিতে আপনি রয়েছেন তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা জরুরি। আপনাকে কী কী দায়িত্ব পালন করতে হবে এবং কোন ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে তা ভালোভাবে জেনে নিতে হবে। এটা করতে পারলে আপনি চাকরিতে সফল হতে পারবেন। আপনাকে অফিস টাইম অর্থাৎ অফিসে প্রবেশের এবং অফিস ত্যাগের সময় সম্পর্কেও সচেতন থাকতে হবে। একই সঙ্গে আপনার অফিসে নিজের দৈনন্দিন দায়িত্ব সম্পর্কে যদি ভালোভাবে জেনে নিতে পারেন, তাহলে আপনি নিজের দায়িত্ব পালন শেষে প্রশান্তি অনুভব করবেন। কেউ কেউ হয়তো এখন বুঝতে পারছেন যে তিনি সত্যিই দায়িত্বশীল মানুষ নন, দায়িত্বশীল হওয়ার চেষ্টা করেও সফল হচ্ছেন না। এতেও চিন্তার কিছু নেই, আপনি এই দক্ষতাও অর্জন করতে পারবেন ঐকান্তিক চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব।
দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হওয়ার জন্য প্রথমেই অজুহাত দাঁড় করানোর প্রবণতা থেকে বেরিয়ে আসুন। অনেক মানুষের মধ্যেই এই প্রবণতা প্রবল। কোনো কাজের প্রসঙ্গ এলেই এ ধরনের মানুষেরা তা এড়ানোর জন্য অজুহাত খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত একটা না একটা অজুহাত দাঁড় করিয়েই ফেলে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের কোনো দায়িত্ব পালন না করার জন্য অন্যকে দোষী সাব্যস্ত করবেন অথবা অন্য কোনো অজুহাত দাঁড় করাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই গুণটি বিকশিত হবে না। যে কোনো দায়িত্ব বা কাজ নেওয়ার আগে নিশ্চিত হন সত্যিই ওই দায়িত্ব পালনের মতো সামর্থ্য ও যোগ্যতা আপনার আছে কিনা। সামর্থ্য ও সক্ষমতা না থাকলে কখনোই ওই দায়িত্ব নেবেন না। দায়িত্ব নেয়ার পর তা পালন না করার চেয়ে দায়িত্ব গ্রহণ না করা অনেক শ্রেয়। দায়িত্ব গ্রহণের পর দায়িত্ব পালনের জন্য একটা সময়সূচি তৈরি করুন। সময়সূচি অনুযায়ী দায়িত্ব বা কাজ সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করুন। আপনি যদি সময়সূচি মেনে এগোন, তাহলে দেখবেন সুচারুভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন। এতে আপনি পরবর্তী দায়িত্ব পালনেও উৎসাহ পাবেন।
নিজের কর্মসূচি বা সময়সূচি অনুযায়ী দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজনে অন্যের জন্য না শব্দটি ব্যবহার করতে হতে পারে। আপনি নিজের দায়িত্ব পালন করছেন এমন সময় আপনার সহকর্মী বা অন্য কেউ যদি কোনো অযৌক্তিক আবদার বা প্রস্তাব নিয়ে আপনার সামনে এসে দাঁড়ায় যা কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাহলে তাকে না বলে দিন। তাকে বলুন এখন সম্ভব নয়, কাজ শেষ করে সম্ভব হলে তার কথাও রাখার চেষ্টা করুন। মনে রাখতে হবে, আপনি যে দায়িত্ব বা কাজটি গ্রহণ করেছেন তা পালন বা সম্পন্ন করা আপনার দায়িত্ব। অন্য কেউ এজন্য দায়ী সাব্যস্ত হবে না এবং অন্য কেউ এর দায়ও নেবে না। সর্বোপরি কাজে বা দায়িত্বে একাগ্রতা বজায় রাখুন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের ও অন্যের অভিজ্ঞতাকে কাজে লাগান, প্রয়োজনে অন্যের পরামর্শ নিন।
অতীতে আপনি দায়িত্ব পালন করতে গিয়ে বা কাজ সম্পন্ন করতে গিয়ে কোথাও হোঁচট খেয়েছেন ও সমস্যায় পড়েছেন তা মনে করার চেষ্টা করুন। আগের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে মনোযোগ দিন। ভুল থেকে ভীত না হয়ে শিক্ষা নিন। ভুল মানুষের হতেই পারে, ভুল হবে এই আশঙ্কায় কাজ বা দায়িত্ব থেকে দূরে থাকলে চলবে না। নিজের সামর্থ্য ও যোগ্যতাকে শানিত রেখে নির্ভয়ে দায়িত্ব পালন করে যেতে হবে। এরপরও ভুল হলে তা পরবর্তী কাজে ভুল এড়াতে সাহায্য করবে। এসবের পরও আপনি যদি মনে করেন সত্যি দায়িত্বশীল হতে পারছেন না, তাহলে একজন মনোচিকিৎসকের সঙ্গে দেখা করতে পারেন। এর ফলে আপনি উপকৃত হবেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। আশা করি আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। 17 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত: বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। প্রথম আলো: ফেসবুকে ক্যাসিনো সাইদের সংবাদ দেয়ায় হামলা। যুগান্তর: পররাষ্ট্রমন্ত্রী বললেন দেশেই অনেক মেধাবী চিকিৎসক আছে। কালের কণ্ঠ: ব্রয়লার মুরগি 235 টাকা কেজি হলে বাঁচে কি করে। মানব জমিন: বিধ্বস্ত তুরস্ক সিরিয়া, নিহত বেড়ে 44,000 দাঁড়িয়েছে। ইত্তেফাক: ফের মিরাকেল, তুরস্কে এবার 260 ঘন্টা পর 3 জনকে জীবিত উদ্ধার। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম: গ্রেপ্তার চন্দন মণ্ডল, নিয়োগ তদন্তে নয়া আসামি হাজির, আনন্দবাজার পত্রিকা। আদানি ইস্যুতে জবাব দিতে হবে মোদীকে, মার্কিন ধনকুবেরের খোঁচা ঘিরে বিতর্ক তুঙ্গে। সংবাদ প্রতিদিন। বাংলাদেশে গুম হলেন রবীন্দ্রনাথ, গণশক্তি।
শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। অনুপ্রবেশকারী ও তাদের প্রশ্রয়দাতাদের তালিকা হচ্ছে ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে। বিএনপি জামায়াত রাজাকার আল বদরের সন্তান, ছাত্রদল ও শিবিরের প্রচুর নেতাকর্মী গত ১৪ বছরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে অনুপ্রবেশ করেছেন। দলীয় এক শ্রেণীর নেতা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা অনুপ্রবেশ করেছেন, আর অনুপ্রবেশকারীদের অধিকাংশই ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি। সম্প্রতি মোটা অঙ্কের টাকায় ছাত্রলীগের পদ ভাগিয়ে নেয়া অনুপ্রবেশকারী রাজাকার আলবদর ও শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, দখলবাজি, আটক করে নির্যাতন সহ নানা ঘটনা ঘটিয়েছেন। দলের দুর্নাম সৃষ্টিকারী এসব অনুপ্রবেশকারী এবং যাদের হাত ধরে তারা দলে ঢুকেছেন, সেই সঙ্গে এসব অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয়দাতাদের তালিকা তৈরি করা হচ্ছে, আর এই তালিকা তৈরির কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। ফেসবুকে ক্যাসিনো সাইদে সংবাদ দেয় হামলা, যুগান্তরের এক শিরোনামের খবরে লেখা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরখাস্ত কাউন্সিলর মমিনুল হক সাইদ ওরফে ক্যাসিনো সাইদ মতিঝিল পল্টন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন। কর্তৃত্ব প্রতিষ্ঠায় ইতোমধ্যে কয়েকজনকে মারধর করেছেন তার লোকজন। অবৈধ পথে ঢাকায় এসে সব মামলায় জামিন নিয়েছেন মমিনুল হক সাইদ, অথচ দুর্নীতি দমন কমিশন বা দুদক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পলাতক সাইদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল। অর্থাৎ পাসপোর্ট ব্যবহার করে বৈধ পথে দেশে ঢুকতে বা বের হতে গেলেই তার গ্রেপ্তার হওয়ার কথা ছিল। পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতা আটক, মানবজমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে। পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই ছাত্রলীগ নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজীব হুসাইন রবিন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশেই অনেক মেধাবী চিকিৎসক আছে। কালের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে হবে। আমাদের দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে মানুষকে আর বিদেশে যেতে হবে না। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক লাখ লোক ভারত সহ বিভিন্ন দেশে যায়। গত বছরের সংখ্যা ছিল প্রায় ২৮ লাখ। আজ শুক্রবার সিলেটে একটি বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আদানি সাম্রাজ্যের পতনেই ভারতের গণতন্ত্রের নবজাগরণ হবে, সোরোস বিতর্কে তুঙ্গে সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। বিবিসির ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন তথ্যচিত্র ও হিন্ডেনবার্গের রিপোর্টকে কেন্দ্র করে আদানি গোষ্ঠীর শেয়ারের পতন ঘিরে বিতর্ক চলছেই। এই আবহে এবার মার্কিন ধনকুবের জর্জ সোরোস দাবি করলেন, আদানিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ধাক্কা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনাকে তৈরি করবে। সেই সঙ্গে তারা আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্নের জবাব দিতে হবে। তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হতেই পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মতে, ভারতের গণতান্ত্রিক পদ্ধতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে বিদেশি শক্তি, এর বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার আর্জি জানিয়েছেন তিনি। দুর্নীতি প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব, গণশক্তি ও সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার বিশেষ ইডি আদালতে পেশ করা হয়েছে ধৃত কুন্তল ঘোষকে। আদালতে তোলার আগে নিজের স্বপক্ষে সুর চড়ালেন তিনি, দুর্নীতি প্রমাণ করতে পারলে আদালতে দাঁড়িয়ে আত্মহত্যা করবেন বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার সকালে নির্দিষ্ট সময়ে ইডির বিশেষ আদালতে নিয়ে আসা হয় কুন্তলকে। সেখানে দুর্নীতি ইস্যুতে একাধিক প্রশ্ন করা হয় কুন্তলকে। তিনি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেন।
আমি ম্যাজিশিয়ান নই, টাকা জোগাড় করতে হয়, বললেন মমতা। সংবাদ প্রতিদিনের এক খবরে বলা হয়েছে, মানুষ তাঁকে ভালোবাসে, মানুষের প্রতিও তার দায়বদ্ধতা আছে, কিন্তু তিনি ম্যাজিশিয়ান নন। ডিএ ইস্যুতে বাঁকুড়ার সবাই ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনার জন্য ফের সরাসরি কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক সাপ্তাহিক আয়োজন আলাপন।
আলাপন শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসের চীন সফরের গুরুত্ব নিয়ে কথা বলব, আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইরান প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার মোহাম্মদ মনির হুসাইন খান। জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, আপনি জানেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী চীন সফর করেছেন। প্রশ্ন হচ্ছে, তার এই সফরের বিশেষ কি গুরুত্ব রয়েছে?
ইরানের প্রেসিডেন্ট রাইসি অতি সম্প্রতি তিন দিন ব্যাপী চীন সফরের ব্যাপক গুরুত্ব রয়েছে। এটা এক যুগান্তকারী সফর, কারণ এই সফরের মধ্য দিয়ে ইরান চীনের মধ্যকার কৌশলগত দীর্ঘ ২৫ বছর মেয়াদী সহযোগিতামূলক চুক্তি বাস্তবায়নের এক মহাসুযোগ চলে এসেছে। আর এ সুযোগ বাস্তবায়িত হলে ইরান ও চীন উভয়ই নানাবিধভাবে উপকৃত হবে, যা পশ্চিমারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। কারণ পশ্চিমারা ইরান, রাশিয়া ও চীনকে সীমাবদ্ধ করে রাখতে চায়, এবং এজন্য বিভিন্ন বাহানা ও অজুহাতে এ তিন দেশের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এ ধরনের চুক্তি বাস্তবায়িত হলে এ সফরের মধ্যে দিয়ে বিভিন্ন বা সকল ক্ষেত্রে ইরান ও চীনের মধ্যকার সহযোগিতা হবে এবং অভিজ্ঞতার আদান প্রদানও ঘটবে, যা আর্থসামাজিক, সাংস্কৃতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষামূলক উন্নয়ন আনয়ন করবে। পশ্চিমারা চায় ইরান চীনের মতো বিভিন্ন দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার বিস্তার ও সম্প্রসারণ না হোক। এটা হলে পশ্চিমা সাম্রাজ্যবাদ, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ, একা এক ঘোরে ও কোণঠাসা হয়ে পড়বে। আসলে প্রেসিডেন্ট রাইসি সফর ইরানকে নিষেধাজ্ঞা আরোপ করে একা এক ঘোরে ও কোণঠাসা করে রাখার যে মার্কিন পশ্চিমা পরিকল্পনা আছে, সেটার উপর মারাত্মক আঘাত বলেই আমি মনে করি। তাই এদিক থেকে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জি জনাব মনির হুসাইন খান, আপনি নিশ্চয়ই দেখেছেন খবরটি যে সফরের প্রথম দিনেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠক হয়েছিল, এবং বৈঠক শেষে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন দুদেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হলে তা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে। তো কিভাবে এই সহায়ক ভূমিকা পালন করবে, বিষয়টি আপনি যদি একটু ব্যাখ্যা করেন।
দেখুন ইরান সহ পশ্চিম এশিয়ার নিরাপত্তার অবস্থা আরো ভালো হবে এবং পশ্চিমাদের উস্কানিতে যে সন্ত্রাসবাদ পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটায় তা অনেকাংশে প্রশমিত হয়ে ইরান সহ গোটা পশ্চিম এশিয়ার নিরাপত্তামূলক ও রাজনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে বলে আমি আশা করছি। মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর প্রাণকেন্দ্র স্বরূপ, এ অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা ও উন্নয়ন আসলেই বিশ্বের নিরাপত্তা স্থিতিশীলতা ও উন্নয়ন। গুটিকতক সাম্রাজ্যবাদী দেশ এই অঞ্চল ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংকট তৈরি করে তা থেকে বিস্তর ফায়দা নেয়। আসলে সংকট তৈরিতেই তাদের প্রধান স্বার্থ নিহিত রয়েছে। তাই ইরান চীন সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হলে পশ্চিম এশিয়া থেকে সন্ত্রাসবাদ বিলুপ্ত হওয়ার পথ সুগম হবে, আর তার ফলে এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসলে সমগ্র বিশ্ব নিরাপদ ও স্থিতিশীল হবে। যদিও পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তা চাইবে না। এ সহযোগিতা শক্তিশালী হলে রাশিয়া ইউক্রেন সংকট সমাধানে ইরান ও চীন গঠনমূলক কার্যকর ভূমিকাও রাখতে পারবে।
জনাব মনির হোসেন খান, আপনি নিশ্চয়ই দেখেছেন যে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এই কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়ন হলে তাতে ইরান কিভাবে লাভবান হতে পারে?
দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতামূলক চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে যা আপনি বললেন। এই কৌশলগত সহযোগিতা বাস্তবায়িত হলে ইরান ও চীন উভয়ই লাভবান হবে। আমরা ইরানের লাভ নিয়ে আলোচনা করব এখানে। প্রথমত অর্থনৈতিক লাভ, এর ফলে ইরানে শিল্প ও অর্থনৈতিক সেক্টরে চীনের বিনিয়োগ বাড়বে। চীন ইরান বাণিজ্য সম্প্রসারিত হবে। কারিগরি, শিক্ষা, কৃষি, পর্যটন, পরিবেশ, সুরক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ, ত্রাণ, সংস্কৃতি ও খেলাধুলার বিষয়েও ব্যাপক সহযোগিতা হবে দুই দেশের মধ্যে, কারণ এই সমস্ত বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এর ফলে মার্কিন ও পশ্চিমা আরোপিত নিষেধাজ্ঞা আরো খর্ব অকার্যকর হয়ে যাবে। রাজনৈতিক নিরাপত্তা ও কৌশলগত লাভ আছে এই সফরে। বিশ্বে এবং অত্র অঞ্চলে ইরানের ভূ রাজনৈতিক প্রভাব আরো শক্তিশালী হবে। পশ্চিমারা ইরানের বিরুদ্ধে যে নিরাপত্তা ও কৌশলগত অসুবিধা, সমস্যা ও সংকট তৈরি করে সেগুলোর প্রশমনে ইরান আরো সুসংহত ও বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারবে। এক্ষেত্রে ইরান শুধু একা নয়, ইরানের পাশে চীনও থাকবে।
যারা পনির হোসেন খান, সবশেষে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতের মধ্যে ইরানের প্রেসিডেন্ট চীন সফর করলেন। পাশ্চাত্যের দেশগুলো কিন্তু এই সফরের উপর কড়া নজর রাখছে, তো পাশ্চাত্যের এই অবস্থান কেন?
জি, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সৃষ্ট রাশিয়া ও ইউক্রেন সংকটের মধ্যেই প্রেসিডেন্ট রাইসি ঐতিহাসিক যুগান্তকারী এ সফর করলেন চীনে। এই সংকটের আগেই ইরান রাশিয়ার মধ্যে নিরাপত্তা, ভূ রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা বিদ্যমান আছে। ঠিক তেমনি ইরান ও চীনের মধ্যে 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি হয়েছে এই সংকটের আগে। আর সব দিক থেকে ইরান পশ্চিম এশিয়ার একটি শক্তিশালী দেশ, যা পাশ্চাত্য ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে মার্কিন আরোপিত প্রাণান্তকর নিষেধাজ্ঞা মোকাবেলা করে টিকে আছে এবং অত্র অঞ্চল ও বিশ্বে এক নয়া শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ কারণেই পাশ্চাত্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ও আধিপত্য মোকাবেলা করার জন্য রাশিয়া ও চীন ইরানকে সহায়ক ও বিশ্বস্ত অংশীদার বলে মনে করে। তাই ইউক্রেন সংকটের আগে ইরান, রাশিয়া, চীন নিয়ে গঠিত পশ্চিমা বিরোধী কৌশলগত নিরাপত্তা সহযোগিতামূলক অক্ষ যে তৈরি হচ্ছে তা পশ্চিমারা ঠিকই টের পেয়েছিল এবং এই সফরের পর ইরান চীন 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের পাশাপাশি এই তিন দেশের অর্থাৎ ইরান, রাশিয়া ও চীনের মধ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ বিরোধী কৌশলগত ও নিরাপত্তামূলক সহযোগিতা আরো শক্তিশালী ও সুসংবদ্ধ হবে বলেই পশ্চিমা দেশগুলো এই সফরের উপর সেন দৃষ্টি ও নজর রাখে।
তো জনাব মোহাম্মদ মনির হোসেন খান,
ইরানের প্রেসিডেন্টের চীন সফরের গুরুত্ব নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আলাপনের আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়া বলেছে আমেরিকাকে একথা প্রমাণ করতে হবে যে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংসে তার কোনো ভূমিকা ছিল না। সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার গ্যাস ইউরোপে নেওয়ার জন্য $120 খরচ করে রাশিয়া ওই পাইপলাইন নির্মাণ করেছিল। ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে গত বছরের 26 সেপ্টেম্বর নর্ড স্ট্রিম 1 ও নর্ড স্ট্রিম 2 পাইপলাইনে কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, এর ফলে দুটি পাইপলাইনই কার্যক্ষমতা হারায়। ইউরোপীয় পার্লামেন্ট রুশ বিরোধী নয়া প্রস্তাব পাশ করেছে। ইউক্রেনকে আরও বেশি অস্ত্র পাঠানোর ক্ষেত্র প্রস্তুত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু কিয়েভকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধ ততই দীর্ঘ হবে বলে রাশিয়া সমালোচনা করে আসছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। সিরিয়ার সাম্প্রতিক ভূমিকম্পে দুর্গত মানুষদের ত্রাণ ও উদ্ধার কাজে পশ্চিমা দেশগুলোর অমানবিক আচরণে তীব্র সমালোচনা করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় জনতার বিপুল অংশগ্রহণে শত্রুর হিসাব নিকাশ ব্যর্থ প্রমাণিত হয়েছে হিজবুল্লাহ নেতার মন্তব্য। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি এলাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা, 25 নেতাকর্মী আহত। এবং ভারতের বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে দুজন মুসলিম যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে হিন্দুত্ববাদীরা, পুলিশের যোগ সাজশের অভিযোগ। এবারে আমার সাথে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, সরাসরি যোগাযোগের বা চিঠি লেখার ঠিকানা হলো বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.